সিরাজ, গতদিন আমরা এই শ্রী মহাভারতের অতি সুন্দর যে হনুমানজির সঙ্গে সেই মহাবীর ভীমসেনের যে সাক্ষাৎ এবং তার সেই বিরাট রূপের দর্শন এবং তাদের মধ্যে যে সমস্ত ধর্মকথা আলোচনা হয়েছিল আমরা তৎসমুদায় শ্রবণ করেছিলাম, তারই পরবর্তী অংশ আমরা শ্রবণ করতে চলেছি। তা দেখুন, এখানে হনুমানজি তিনি পথ দেখিয়ে বললেন যে তুমি এই পথ দিয়ে যাও, তাহলে সেই যে অতি সুন্দর যে সহস্র দল বিশিষ্ট যে পদ্মফুল তা তুমি পাবে, কিন্তু নিজের বিক্রম প্রকাশ করবে না। দেখুন, বিক্রম বেশি দিন থাকে না, শাস্ত্রঞ্চ শস্ত্রঞ্চ দেবিদ্যে প্রতিপত্তয়, দুটি বিদ্যা এই পৃথিবীতে আছে, একটা হচ্ছে শাস্ত্রযুক্ত আরেকটা হচ্ছে শস্ত্র দ্বারা। তার মধ্যে যারা শস্ত্রধারী তাদের থেকেও অনেক অনেক গুণে উন্নত হচ্ছে যারা শাস্ত্রজ্ঞ। যখন সে বৃদ্ধ হয়ে যায় তখন সে যদি বলে যে আমি 1 কুইন্টালের একটা গদাকে ধরে ঘোরাতাম, তা বুড়ো বয়সে কেউ মানতে রাজি হবে না, বলল না রে পাগল বুড়ো কোথার থেকে কি বলছে। কিন্তু শাস্ত্র এমনই যে তাকে বৃদ্ধ হয়ে গেলেও তার মুখ থেকে সেই অমৃত মাখা শাস্ত্র শোনার জন্য দেবতাগণ পর্যন্ত লালায়িত। হে অর্জুন, হে ভীমসেন, তুমি তোমার সেই বীরত্ব সর্বত্র প্রকাশ করতে যেও না। দেখুন, শুধু শক্তি থাকলেই যে সেটা দিয়ে সব কিছু হবে গায়ের জোরে তা নয়, শক্তি সকলের মধ্যেই থাকা উচিত, কিন্তু তার নিজের আয়ত্তের মধ্যে, নিজের সংযমের মধ্যে, নিজের কন্ট্রোলের মধ্যে থাকা উচিত। ভীমসেনকে এই কথা বলে হনুমানজি দেখতে দেখতে সেখান থেকে, সেই যে কদলী বাগিচা ছিল সেখান থেকে অন্তরিত হয়ে গেল। বল হনুমানজি মহারাজ কি যায়। এবারে হনুমানজি কর্তৃক নির্দেশিত সেই পথে চললেন ভীমসেন। এবারে গন্ধমাদন পর্বতে আরোহণ করতে লাগলেন। পথে হনুমানের বিশাল দেহ, অলৌকিক তার যে সেই শোভা এবং দশরথ নন্দনের যে অমৃত মাখা চরিত্র, তা তিনি হনুমানজির থেকে শ্রবণ করেছিলেন, তো তাই তিনি চিন্তা করতে করতে পথ এগোচ্ছেন। এরপরেই তিনি দেখলেন যে সেই সৌগন্ধিক বনে যে পদ্মটি ঈশান কোণ থেকে উড়ে গিয়েছিল সেদিকটা তিনি দেখলেন, সেই সৌগন্ধিক বনে, যার জন্য তিনি পথে রমণীয় বন, উপবন ইত্যাদি দেখতে লাগলেন। আর সেখানে গিয়ে দেখলেন সেই যে সরোবর, আহা, সে তো অমৃতের মতো জল, এবং সেখানে তিনি উপস্থিত হয়েছেন। এইভাবে এগিয়ে গিয়ে তিনি কৈলাস পর্বতের নিকটে, আরো নিকটে, মানে যেখানে কুবেরের রাজভবন, সেখানে গিয়ে পৌঁছেছেন সেই যে সরোবর, সেই সরোবরে। এবং তিনি প্রাণভরে সেই অমৃত তুল্য জল প্রথমে পান করলেন, এবং পান করে মহাত্মা কুবের এই সরোবরে জলক্রীড়া করেন, এবং তার আশেপাশে দেবতা, গন্ধর্ব, অপ্সরাগণ এবং ঋষিগণও বাস করেন। তা সেই সরোবর এবং সৌগন্ধিক বনকে দেখে ভীম অত্যন্ত প্রসন্ন হল। তা মহারাজ, কুবেরের হাজার হাজার ক্রুদ্ধ সব রাক্ষস, তারা সেই স্থানটির সুরক্ষার দায়িত্বে ছিল, তাদের উপরে দেয়া ছিল, বিশাল বিশাল মানে ক্রুদ্ধ সব ভয়ঙ্কর ক্রোধী রাক্ষস তারা দেখাশোনা করত। তা তারা মহাবাহু ভীমের কাছে এসে মানে বিনয় প্রকাশ করে জিজ্ঞাসা করছেন যে কৃপা করে বলুন আপনি কে, কারণ সেখানে মানুষ যেতেই পারে না, মানব শরীরে সেখানে যাওয়া খুবই দুরারোগ্য। আপনি কে, আপনার বেশভূষা মুনিদের মতো লাগছে, জটা এবং তার বলকলাদি বা মৃগ চর্মাদি ধারণ করা আছে, আপনাকে দেখতে তো মুনি ঋষিদের বেশভূষার সঙ্গেই মনে হচ্ছে, কিন্তু আপনি কি উদ্দেশ্যে এখানে এসেছেন? আর আপনার হাতে দেখছি বিশাল গদা, ধনুষ, বাণ, তুনির, এ তো তপস্বীদের থাকে না। তা ভীম বললেন যে হে রাক্ষসগণ, পরিচয় দিচ্ছেন, আমি হলাম মহাবলী ভীমসেন। এই অহংকার তার মধ্যে থেকে গিয়েছিল। আর আমি ধর্মরাজ যুধিষ্ঠিরের ভ্রাতা, মহারাজ পাণ্ডুর পুত্র। আমরা বর্তমান বিশালায়, মানে বদ্রীনাথে আমরা অবস্থান করছি। তা এখান থেকে একটি সুন্দর সৌগন্ধিক পুষ্প সেটা উড়ে গিয়ে আমাদের বাসস্থানের সম্মুখে পড়ে। তা আমাদের পত্নী দ্রৌপদী সেটিকে প্রাপ্ত হয়ে খুশি হয়ে আমাকে আরও কিছু এই সৌগন্ধিক সহস্র দল বিশিষ্ট যে পদ্মফুল তা নিতে ইচ্ছুক। তা আমি সেজন্যই এখানে সেই ফুল নিতে এসেছি। রাক্ষসেরা বলল, হে পুরুষ প্রবর, এই স্থান কুবেরের অত্যন্ত প্রিয় এবং ক্রীড়াস্থলী। তা মরণধর্মী মানুষ এখানে আসতে পারে না, মানব এ স্থানে আসতে পারে না। দেবর্ষি যক্ষ এবং দেবতারা যক্ষ রাজার অনুমতি নিয়ে এই সরোবরের জল পান করেন এবং সেখানে জলক্রীড়া করেন, কিন্তু দেবর্ষি নারদাদি যক্ষদের পর্যন্ত তার মানে আদেশ প্রয়োজন। তা আপনি তার অসম্মান করে কিভাবে বল প্রয়োগ করে কমল নিতে চাইছেন? আপনি তো দেখছি মহাশয় বড় উগ্র, আপনি তো কাউকে মানেন না, কারো আদেশের অপেক্ষা রাখেন না। তা আর এরকম অধর্ম করেও আপনি বলছেন যে আপনি ধর্মরাজের ভাই। তারা বেশ ভালো করেই দিল ওষুধ। আপনি কি করে ধর্মরাজের ভাই? আপনি তো কোনো নিয়ম শৃঙ্খলতা কিছু মানেন না। তা আপনি মহারাজের অনুমতি নিয়ে আসুন, তাহলে জলপান করতে পারবেন এবং কমলও নিতে পারবেন, তা না হলে কুবেরের থেকে, আর তা না হলে আপনি কমলের দিকে তাকাতেও পারবেন না। একদম কড়া নির্দেশ, কঠিন নির্দেশ। ভীমসেন শক্তির অধিকারী কি না? তাই সে বলছে, হে রাক্ষসগণ, রাজারা ভিক্ষে চায় না, এটাই হলো ক্ষত্রিয় ধর্ম। তা আমি কোনোভাবেই ক্ষাত্র ধর্ম ত্যাগ করতে পারবো না। আরে রাজা, তার শক্তি, তার পরাক্রম, আমরা ক্ষত্রিয় ক্ষাত্র ধর্ম অবলম্বন করে আছি, আমরা কারো কাছে ভিক্ষে চেতে যেতে পারবো না। এই সুরম্য সরোবর, পাহাড়ির যে সমস্ত অতি উন্নত ঝর্ণা ঝরে চলেছে, তা এগুলো প্রাকৃতিক, প্রকৃতি থেকে জাত, এটি প্রাকৃতিক, স্বাভাবিকভাবে জাত। তা এতে কুবেরের কেন? এ সমস্ত জগতের, ত্রিলোকের সকলের অধিকার, এটা কি তার বানানো নাকি? এ তো প্রাকৃতিক সৌন্দর্য। আরো উল্টো পাঠ পড়ালেন। এবারে ভীম এই বলে তাদের অগ্রাহ্য করে সরোবরে নামছেন, স্নানও করবেন আর সেই কমল ফুলগুলো নেবেন, পদ্মফুল। এবারে সব রাক্ষস তাকে বাধা দেওয়ার জন্য তার উপরে আক্রমণ করার অভিপ্রায় ঝাঁপিয়ে পড়ল। এবারে ভীম তার জমদণ্ডের মতো সুবর্ণ মণ্ডিত যে অত্যাধিক ভারী সেই স্বর্ণের গদা তা নিয়ে তাদের উপরে মানে বলছে, দাঁড়াও দাঁড়াও বলে তাদের উপরে আক্রমণ করা আরম্ভ করল। এবারে আক্রমণ যখন করলো, তাতে রাক্ষসদের ক্রোধ আরো অত্যাধিক হলো। এবার রাক্ষসেরা চারিদিক থেকে একেবারে ভীমের উপরে বর্ষা, তরোয়াল ইত্যাদি দিয়ে আক্রমণ করল। তা মহাবলী ভীম তাদের সব প্রচেষ্টা বিফল করে তাদের অস্ত্র শস্ত্র খণ্ড বিখণ্ড করে এবার সরোবরের ধারে বহু বীরের প্রাণও নাশ করলেন। কারো হাত কেটে গেছে, কারো পা কেটে গেছে, কারো মুন্ডটাই পৃথক হয়ে গেছে, সে ভয়ঙ্কর যুদ্ধ। এবার ভীমসেনের আক্রমণে আহত ও হতচেতন হয়ে কিছু রাক্ষস রণাঙ্গন থেকে বিমানে করে কৈলাস পর্বতের চূড়ায় গিয়ে উঠল। এবারে তারা যক্ষরাজ কুবেরের কাছে গিয়ে ভয়ে কাঁপতে কাঁপতে ভীমসেনের বল ও পরাক্রমের বর্ণনা করল। এদিকে ভীম সুগন্ধি রমণীয় কমল চয়ন করতে থাকছে, সব রাক্ষস তো প্রায় আধমরা হয়ে গেছে, কেউ অনেকে সেখানে মারাও গিয়েছে, সে সেই অতি সুন্দর কমল পুষ্প সে চয়ন করছে, মানে তুলছে। আর রাক্ষসদের কথা শুনে কুবের হেসে বলল, আমি এ খবর জানি। তা ভীম দ্রৌপদীর জন্য যত খুশি পুষ্প নিয়ে যাক। তখন রাক্ষসেরা শান্ত হয়ে ভীমসেনের কাছে আসলো, এসে বলছেন যে আপনার আদেশের দরকার নেই, উনি সাক্ষাতে আদেশ দিয়েছেন আপনার যত ফুল লাগে নিয়ে নেন। এবারে এই যে যুদ্ধ আরম্ভ হলো, এই যে ভীমসেনের যে হুঙ্কার আর সেই রাক্ষসদের সংঘর্ষে কি হলো, চতুর্দিকে অমঙ্গল দেখা যাচ্ছে। সে কি হচ্ছে, বদ্রীনাথ পর্যন্ত সেই সমস্ত অশুভ লক্ষণ প্রদর্শিত হচ্ছে। তা যুদ্ধের খবর দিতে অত্যন্ত বেগবান তীক্ষ্ণ ও ধূলিময় বায়ু প্রবাহিত হতে থাকল তাদের সেই যুদ্ধের প্রভাবে, আর বারংবার গর্জনধ্বনি সহ উল্কাপাত হতে লাগলো। সেই রাক্ষসেরা যেমন হুঙ্কার করছে আর ভীমসেনও হুঙ্কার করে যুদ্ধ করছে, তাতে উল্কাপাত হচ্ছে। আর তাই দেখে সবার হৃদয়ে ভীষণভাবে ভয়ের সঞ্চার হলো। ধুলায় সূর্যের তেজ কমে গেল, চতুর্দিকে ধুলি উত্থিত হয়েছে, উড়েছে, আর পৃথিবী কম্পমানা হচ্ছে তাদের যুদ্ধের কারণে। আকাশ রক্তবর্ণ হয়ে গেল, পশু পক্ষীরা তারা কোলাহল করতে লাগলো, চতুর্দিকে অন্ধকার ঘনিয়ে এলো সেই যুদ্ধের সময়। চোখে আর কিছুই দেখা যাচ্ছে না, চতুর্দিকে ধুলি আর ধুলি। আর এছাড়া সেখানে আরও নানা উৎপাত দেখা গেল। এই অদ্ভুত ভয়ঙ্কর পরিস্থিতি দেখে যুধিষ্ঠির মহারাজ পাঞ্চালী মানে কৃষ্ণা মানে দ্রৌপদীকে জিজ্ঞাসা করছেন যে সব কিছুই তো আছে এখানে, আমাদের ভাইয়েদের সব দেখছি, কিন্তু তুমি বলো তো পাঞ্চালী, ভীম কোথায়? আমার মনে হচ্ছে সে ভয়ঙ্কর কিছু একটা করে বসতে চলেছে বা করে বসেছে, কারণ এই অকস্মাত উল্কাপাত মানে কোনো মহাযুদ্ধের সংকেত বলে আমার মনে হচ্ছে। তা দ্রৌপদী তখন বললেন যুধিষ্ঠিরকে, হে রাজন, বাতাসে উড়ে যে পদ্মফুলটি এসেছিল আমি তা আরও পেতে ইচ্ছা করে মানে ভীমসেনকে বলি যে হে বীরবর, তুমি আমাকে সেই অতি এই সুন্দর পুষ্প আরও কিছু আনয়ন করে দাও। তা সে তো মানে পূর্ব উত্তর দিকে চলে গেছে সেই পুষ্প আনয়নের জন্য। তা তার কথা শ্রবণ করে এবারে তো তিনি বুঝতে পারলেন যে তাহলে ভীমেরই কাজ, ভীম কোথায় গিয়ে যুদ্ধ করছেই করছে, কারণ এই ভীমকে যুধিষ্ঠির মহারাজ একলা কোথাও পাঠাতে চান না, গেলেই সেখানে কিছু না কিছু একটা করে বসবেন। তাই দ্রৌপদী এই কথা জানালে যুধিষ্ঠির নকুল সহদেব বললেন, ভীমসেন যেদিকে গিয়েছেন আমরা সকলে সেদিকেই বের হই, এর মধ্যে রাক্ষসরা ব্রাহ্মণদের নিয়ে যাবে আর পুত্র ঘটোৎকচ দ্রৌপদীকে নিয়ে সেখানে যাওয়ার জন্য তৈরি হলেন। আবার যেমনভাবে সেই মানে ঘটোৎকচের পার্শ্বদগণের সঙ্গে তারা আকাশ মার্গে উড়ে গিয়েছিল, ঠিক সেইভাবেই মুনি ঋষিদের ব্রাহ্মণদের এবং তাদেরকে নিয়ে তারা সেই যেখানে যুদ্ধস্থল তারা অনেকেই চিনত, সেই কুবেরের যে অতি সুন্দর সৌগন্ধিক যে সরোবর সেখানে গিয়ে উপস্থিত হলেন। এবারে সেখানে উপস্থিত হয়ে দেখছেন যে চতুর্দিকে শুধু সব পড়ে আছে, মরা পড়ে রয়েছে, আর ভীমসেন একত্রিত করেছে বহু ফুল। এবারে ভীমকে দেখে ধর্মরাজ যুধিষ্ঠির তাকে সান্ত্বনা করার জন্য বারংবার আলিঙ্গন প্রদান করছে এবং মিষ্ট স্বরে জিজ্ঞেস করলেন, হে কুন্তীনন্দন, এ কি করেছ তুমি? এর দ্বারা তুমি দেবতাদের অপ্রিয় হয়েছ, তোমার এমন করা উচিত হয়নি গো। যদি তুমি আমার ভালো চাও তাহলে এমন কাজ আর কখনো তুমি করো না, তুমি যে এই কাজগুলো করছো এগুলো একেবারেই ভালো নয়। ভীমকে বুঝিয়ে তিনি সুগন্ধি কমল নিয়ে দেবতাদের মতো সেই সরোবরে জলক্রীড়া করলেন। এর মধ্যে বাগানের রক্ষক বিশালকায় যক্ষ রাক্ষস এসে হাজির হলো। তারা ধর্মরাজ, নকুল, সহদেব, মহর্ষি লোমশ ও অন্যান্য ব্রাহ্মণগণকে দেখে মাথা নত করে বিনয়ের সঙ্গে সকলকে প্রণাম জানালেন। এবারে কুবের পাণ্ডবদের আসার খবর পেলেন। তারপর তারা অর্জুনের অপেক্ষায় সেই গন্ধমাদন পর্বতে কিছুদিন বাসও করলেন। অর্জুনের আসার সময় হয়ে গেছে। তা সেখানে থাকার সময় একদিন দ্রৌপদী ভ্রাতাগণ ও ব্রাহ্মণদের সঙ্গে আলোচনার কালে ধর্মরাজ যুধিষ্ঠির বললেন যে যেখানে আগে দেবতা ও মুনি ঋষি বৃন্দ নিবাস করতেন এবং তেমনি নানা পবিত্র ও কল্যাণকর তীর্থ এবং মনমোহনকর যে সমস্ত বন উপবন আমরা দর্শন করেছি সেগুলো আবার পুনরায় আলোচনা করতে লাগলেন, যেখানে যেখানে ভ্রমণ করেছেন। তা ব্রাহ্মণদের সঙ্গে তীর্থ স্নান করেছেন তৎসমুদায় বর্ণনা করলেন। আর মহর্ষি লোমশ আমাদের এইভাবে ক্রমশ সমস্ত তীর্থস্থান পরিদর্শন করিয়েছেন, এখন সেই সিদ্ধসেবিত কুবেরের মন্দিরে আমরা যেতে চাই। সেই কুবেরের মন্দির সে তো একবারে ত্রিলোক বিখ্যাত, তা আমরা সেখানেও যেতে চাই। ধর্মরাজ যুধিষ্ঠির যখন এই কথা বললেন তখন অকস্মাৎ দৈববাণী মানে আকাশবাণী হচ্ছে। সেই আকাশবাণী কি বলছেন যে এখান থেকে তোমরা আর এগোতে পারবে না, এই পথ অত্যন্ত দুর্গম, মানুষের অগম্য, তাই কুবেরের আশ্রম অতিক্রম না করে তোমরা যে রাস্তা দিয়ে এসেছো সেই নরনারায়ণ ঋষির সান্নিধ্যে গমন করো। আর সেখানে সেখান থেকে তোমরা সিদ্ধ চারণ সেবিত বৃষপর্বার আশ্রমে যাবে, আকাশবাণীতে বলছি। সেটি অত্যন্ত রমণীয়, অত্যন্ত সুন্দর এবং সুখপ্রদ, এবং সেখানে কিছু দূর আরও পেরিয়ে গেলে তোমরা আর আর্টিস্টেনের যে আশ্রম সেখানে যাবে, সেখান থেকে এগিয়ে গেলে তোমরা কুবেরের মন্দির দর্শন পাবে। তা তখনই সেখানে দিব্য সুগন্ধি এবং পবিত্র শীতল বায়ু প্রবাহিত হতে থাকলো এবং পুষ্পবৃষ্টি আরম্ভ হয়ে গেল। এই আশ্চর্য দৈববাণী শুনে মহারাজ যুধিষ্ঠির মহর্ষি ধৌম্যের নির্দেশ অনুসারে ঠিক পুনরায় বদ্রীনাথে ফিরে এলেন। এবারে বদ্রীনাথে তারা বহুদিন থাকছেন, অর্জুনের অপেক্ষা করছেন কখন অর্জুন আসবেন। অর্জুনকে স্বাগত জানানোর জন্য তারা সর্বদাই উৎসুকতা হয়ে আছে। তা একবার কি হলো, দৈববশত এক রাক্ষস সে ধর্মরাজ যুধিষ্ঠিরের কাছে আস এসে বলছেন, মানে ব্রাহ্মণের রূপ ধারণ করে বলছেন যে আমি সমস্ত শাস্ত্র বিদ্বানের মধ্যে শ্রেষ্ঠ মন্ত্রবিদ্যা কুশল ব্রাহ্মণ। এই বলে সে পাণ্ডবদের ধনুষ, তুনির এবং দ্রৌপদীকে হরণ করার সুযোগের অপেক্ষায় তাদের কাছে থাকতে থাকল। এর নাম হচ্ছে জটাসুর। জটাসুর, এই রাক্ষসের নাম জটাসুর। একদিন ভীম যখন বনে চলে গেছে আর এই সুযোগে এই ভীমকে এই জটাসুর ভয় করে, আর কাউকে তেমন ভয় করে না। তা ভীম যখন চলে গিয়েছে আর লোমশ মুনি তিনি অভিসম্পদ দিয়ে এবং তার শক্তিতে তাকে রোধ করতে পারবেন সে আগের থেকে জানত। লোমশ মুনি গিয়েছেন অলোকানন্দাতে স্নান করতে, ঠিক সেই সময়ে এই জটাসুর ভীষণ রূপ ধারণ করলো, মানে তার আসল রূপ ধারণ করে সে তিন পাণ্ডব আর দ্রৌপদীকে শাস্ত্র গ্রন্থ নিয়ে সে উড়ে পালাতে লাগলো। যুধিষ্ঠির রয়েছে এদের মধ্যে সহদেব কোনো মতে অনেকক্ষণ চেষ্টা করার পরে সেই রাক্ষসের হাত থেকে কৌশকী নামক যে একটা তরোয়াল ছিল, সিদ্ধ তরোয়াল, সেটাকে কেড়ে নিয়ে সে তো নিচে নেবে আসলো, উপরে চলে যাচ্ছিল, সেখান থেকে নিচে লাফ দিয়ে নেবে গেল। এবারে সে যেদিকে ভীমসেন গিয়েছিল সেদিকে চিৎকার করতে করতে যাচ্ছে যে ভীমদাদা কোথায়, ভীমদাদা তুমি কোথায়। আর তারপর ধর্মরাজ যুধিষ্ঠির যাকে রাক্ষস নিয়ে যাচ্ছে সেই রাক্ষসকে ধর্ম উপদেশ করছে, তখনও অস্ত্র ধারণ করেন। তা তিনি তখন বলছেন, ওরে মূর্খ, এইভাবে চুরি করলে যে তোর মানে ধর্ম নাশ হবে, আর সে কথা তুই চিন্তা করছিস না, তোর সমস্ত ধর্ম অধর্ম ভেবেই কাজ করা উচিত। রাক্ষসদেরও একটা ধর্ম আছে। শ্রেষ্ঠ ব্যক্তিদের গুরু, ব্রাহ্মণ, মিত্র এবং বিশ্বাসকারীদের, এবং যার অন্ন খাওয়া হয়েছে তার, মানে তার যার আশ্রয়ে যে থাকে, তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করা উচিত। তা তুই আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলি, আমাদের শরণ নিলি, আমাদের অন্ন খেলি, খেয়ে আমাদেরই অপহরণ করার চেষ্টা করলি। ওরে দুর্বুদ্ধি, আমাদের অন্ন গ্রহণ করে তুই কি করে আমাদের হরণ করছিস? এতে তোর ঘোর আচার, ব্যবহার, আয়ু এবং বুদ্ধি সবই নিষ্ফল হয়ে গেল রে। তা এখন তুই বৃথায় মরতে চাইছিস? ওরে রাক্ষস, আজ যে তুই এই মানবী মানে কৃষ্ণাকে স্পর্শ করেছিস, এতে তোর বিষ পানের সমান কর্ম করা হল। এই বলে যুধিষ্ঠির কোনো শক্তি প্রয়োগ না করে সে নিজে ভারী হয়ে গেল, ভীষণ ভার হল। এবার যখন ভার হলো, তাতে সেই রাক্ষসের গতি মন্থর, মানে ধীমী গতি হয়ে গেল। এবারে ধর্মরাজ তখন নকুল ও দ্রৌপদীকে বললেন, তোমরা এই মূঢ় রাক্ষসকে ভয় পেও না, আর এ অতি দ্রুত গতিতে আর যেতে পারবে না, তার গতি হ্রাস হয়েছে। একটু দূরেই মহাবাহু ভীম আছে, সে নিশ্চয়ই এদিকেই আসছে, তারপরে দেখো এর কি চিহ্ন থাকে। আর সহদেব সেই মূঢ় বুদ্ধি রাক্ষসকে দেখে ধর্মরাজ যুধিষ্ঠিরকে বললেন, রাজন, আমি একলাই এর সঙ্গে যুদ্ধ করতে চাই, আপনি ছেড়ে দিন। যুধিষ্ঠির বলছেন যে বড় ভয়ঙ্কর দুষ্ট, তুমি এর সঙ্গে যুদ্ধ করো না। বলছেন, না, আমি মরি মরব, কিন্তু আমি একে বিনাশ করব, আমি ওকে মারার জন্য বড়ই উৎসুক। এই প্রকার যখন সে মানে ক্রোধিত হলো, এর মধ্যে ভীম দাদা সেই গদাটি কাঁধে করে নিয়ে আসছে। তাই দেখে সহদেব বলছেন, দাদা দেখো কি অবস্থা। অল্প সময়ের মধ্যেই ঘটনা বলে দিলেন। এবারে সেই রাক্ষসকে আবাহন করে সে বলছে, গদাধারী ভীম, যে তুই একটু দাঁড়া, তোকে আমি দেখাচ্ছি মজা। গদাধারী ভীম সেখানে উপস্থিত হলেই তিনি দেখলেন যে রাক্ষস তার ভ্রাতাদের এবং দ্রৌপদীকে তৎক্ষণাৎ ছেড়ে দিলেন, যে এই ভীম বড় ভয়ঙ্কর, তাকে আগে শেষ করি, তারপরে আবার নিয়ে উড়ে পালাব। এবারে দেখে মানে দ্রৌপদী দেখে তাকে দেখে একেবারে সেই রাক্ষসও জ্বলে উঠল ভীমসেনের কথায়। বলছেন, ওরে পাপি, আমি আগেই তোকে শাস্ত্র পরীক্ষা করার সময় চিনে নিয়েছিলাম, কিন্তু আমাদের ক্ষত্রিয় ধর্মের নিয়ম হচ্ছে কি, যে কোনো পাখণ্ডী সে যদি যতক্ষণ পর্যন্ত কোনো অপরাধ না করবে, ততক্ষণ পর্যন্ত আমরা দণ্ড দিই না। তা তুই এখন যখন অপরাধ করেছিস, তাহলে তোকে আমি এখনই দেখ মানে নরকে পাঠাচ্ছি। আজ মনে হচ্ছে তোর মৃত্যু সমাগত, তাই তুই এই কুবুদ্ধি তোর মাথার মধ্যে প্রবেশ করেছে। এবারে সেই অবশ্য অদ্ভুত কর্মা বলেই তোকে কৃষ্ণাকে অপহরণ করার বুদ্ধি দিয়েছে, তোর এখন মৃত্যুকাল এসে উপস্থিত হয়েছে, সেই জন্যই তুই আমাদের দ্রৌপদীকে হরণ করার অভিলাষ ব্যক্ত করেছিস বা নিয়ে যাচ্ছিস। তোকে আমি বক আর সেই হিড়িম্বের মতো বধ করব। ভীমসেনের কথায় কালের প্রেরণায় রাক্ষস ভয় পেয়ে সে বলছে যে, দেখো তুমি যে যা তাদের বধ করেছ তা আমি জানি, কিন্তু তুমি তাদের মতো আমাকে মনে করো না, আমি তোমাকে এখনই বিনষ্ট করব। সে আমাকে বকও পাওনি আর আমাকে সেই হিড়িম্বও পাওনি, আরে তারা কি, আমি কি কম শক্তিশালী? এসো তুমি। এবারে ভীমসেন গিয়ে তো ক্রোধে তার ঠোঁট কাঁপতে লাগলো। সে ভীমকে আরো বলছেন, ভীমকে আরো বলল, ওরে পাপি, তুই যে যে রাক্ষসদের যুদ্ধে বধ করেছিস আমি তাদের নাম শুনেছি, মানে ভীমসেনকে বলছে এই রাক্ষস, তা আজ তোরই রক্তে আমি তাদের তর্পণ করব। ভীমকে এই কথা বলছে যে তুই যে সমস্ত রাক্ষসদের বধ করেছিস, তা আজ আমি তোকে মেরে তোর রক্ত দ্বারা তাদের তর্পণ করব। তখন ভীমসেনের কি অবস্থা? ভীমসেন তো ভীষণভাবে যুদ্ধ করার জন্য একেবারে তৈরি। প্রথমে বাহুযুদ্ধ হলো, যে যুদ্ধ কুস্তির যে নিয়ম, বাহুযুদ্ধ হতে লাগলো, এবং মানে দুই মাদ্রির কুমার নকুল এবং সহদেব তারাও ঝাঁপিয়ে পড়ল সেই রাক্ষসের উপরে। তখন ভীমসেন ঈষৎ হেসে তাদের বাধা দিয়ে বললেন যে তোমরা এই পাশে বসে গেম দেখো, মানে এই খেলা দেখো, এবারে আমি একাই এর পক্ষে যথেষ্ট, তোমরা দুজনে আমাদের খেলা দেখো। এবারে তারা দুজন আর যুদ্ধ করলো না। তারপরে দুইজনে ভীষণ যুদ্ধ আরম্ভ হলো, যেমন দেবতা ও দানব একে অন্যের বাড় বাড়ন্ত সহ্য করতে না পেরে যুদ্ধে রত হয়, তেমনি ভীম আর এই জটাসুর সে ভয়ঙ্কর যুদ্ধ আরম্ভ করলো। একে অন্যকে আঘাত করতে লাগলো, তাতে মনে হয় যেন আকাশে মানে বিদ্যুৎ চমকাচ্ছে, গুড় গুড় শব্দ হচ্ছে মেঘের মধ্যে, এইরকম ভয়ঙ্কর যুদ্ধ। যেমন পূর্বে স্ত্রীর ইচ্ছায় বালি ও সুগ্রীবের সংগ্রাম হয়েছিল, তেমনি সেই বুড়ের মধ্যে বৃক্ষ যুদ্ধ আরম্ভ হয়ে গেল। মানে তখন প্রথমে তো এমনি বাহুযুদ্ধ হচ্ছিল, হতে হতে তারপরে তাতে কিছু হচ্ছে না, এবারে বৃক্ষ তুলে তুলে মানে একে অপরের প্রতি মারা আরম্ভ করল। দেখতে দেখতে বনে বৃক্ষ প্রায় উঠে গেল, বড় বড় বৃক্ষ শেষ, এতে ওখানকার বহু বৃক্ষাদি বিনষ্ট হলো। তারপর তারা বজ্রের মতো বড় বড় পাথর দিয়ে একে অপরকে মারা আরম্ভ করল, তাতেও কিছু হয় না, শেষে একে অপরকে মানে মুষ্টাঘাত মানে সাধারণ শব্দে ঘুষি মারতে আরম্ভ করল। এবারে তখন ভীম জটাসুরের ঘাড়ে দারুণ জোরে এক এমনভাবে মুষ্টাঘাত মানে ঘুষি মারলেন যে সে খানিকক্ষণের জন্য মানে চোখ যা মাথা ঘুরছে যেমন হয় তেমন হলো। এই সুযোগে ঘুষির আঘাতে রাক্ষসটি শিথিল হয়ে পড়ল। তাকে অবসন্ন দেখে ভীম তাকে তুলে আছাড় মেরে চূর্ণ বিচ্ছিন্ন করে দিল, তাতে সে প্রায় মারাই গিয়েছিল, মৃত্যুমুখে পতিত হয়েছে। তখন ভীমসেন এই যে কনুই, কনুই দিয়ে তাকে এমনভাবে মারা আরম্ভ করলো যে তার মাথাটা শরীর থেকে আলাদা হয়ে গেল। আর রাক্ষসকে বধ করে ভীম যুধিষ্ঠিরের কাছে এলেন। মরুদগণ যেমন ইন্দ্রের স্তুতি করে, সেই রূপ ব্রাহ্মণরাও তখন ভীমের বিশাল প্রশংসা করল। ব্রাহ্মণরা তারা তো আর অত শক্তিশালী নয়, এমনি মন্ত্রবিদ শাস্ত্রবিদ, তারা ভীমের পরাক্রম দেখে ভীমের তখন চতুর্দিকে প্রশংসা আরম্ভ করলো, বলছে তোমার মতো লোকেরই প্রয়োজন গো, তুমি না হলে কি হতো তার কোনো ঠিক ছিল না। আর ঋষি বৈশম্পায়ন তিনি মহারাজ জনমেজয়কে বলছেন, দেখো জনমেজয়, জটাসুর মারা যাওয়ার পর যুধিষ্ঠির আবার শ্রী নরনারায়ণ ক্ষেত্রে গিয়ে থাকলেন, এই সময় তাদের অর্জুনের কথা স্মরণ হলো। এবার যুধিষ্ঠির দ্রৌপদী সহ অন্যান্য ভ্রাতাদের ডেকে বললেন, দেখো অর্জুন আমাকে বলেছিল যে সে স্বর্গ থেকে 5 বছর পরে ফিরে আসবে, কিন্তু সে তো এখনো আসলো না, অস্ত্রবিদ্যা শিখে সে ফিরে আসবে বলেছিল, কিন্তু সেই সময় যে কখন, তারা চাতক পাখির মতন অপেক্ষা করছে। চাতক পাখি তো এমনি জল খায় না, বৃষ্টির জল সেবা করে, তাই তারাও সেই প্রতিপানে চেয়ে আছে কখন তাদের সেই প্রাণের সম্পদ সেই অর্জুন ফিরে আসবে। এই কথা বলতে বলতে তিনি ব্রাহ্মণগণ ও ভ্রাতাদের সঙ্গে এগিয়ে গেলেন। তিনি কখনো পদব্রজে যেতেন, আবার কখনো সেই যে ঘটোৎকচার রাক্ষসগণ ছিল তাদের পিঠে উঠে উড়ে যেতেন। এইভাবে তারা পথে কৈলাস পর্বত মানে তখনও তীর্থ পর্যটনরত, কৈলাস পর্বত, মৈনাক পর্বত এবং গন্ধমাদনের নিম্নভাগে শ্বেতগিরি এবং পাহাড়ের উপরের অনেক বিশুদ্ধ নদী তারা দেখতে দেখতে সপ্তম দিনে হিমালয়ের পবিত্র পৃষ্ঠে পৌঁছে গেলেন। সে ভীষণ কষ্ট, এই ঘটোৎকচ এবং তার সাথীগণ যদি না থাকতো তাহলে তাদের অসুবিধাই হতো। যেখানে যেখানে ভীষণ দুর্গম রাস্তা, পদব্রজে যাওয়া সম্ভব নয়, সেখানে ঘটোৎকচ এবং তার সাথীগণ তাদের সকলকে পিঠে করে নিয়ে উড়ে চলে যান দ্রুত গতিতে। আর এখানে তারা রাজর্ষি বৃষপর্বার পবিত্র আশ্রম দেখলেন, এটি বিভিন্ন ফল পুষ্পে পরিপূর্ণিত আশ্রম, অতি সুন্দর শোভা ছিল সেখানকার। পাণ্ডবরা সেখানে পৌঁছে পারমার্থিক রাজর্ষিকে, পরম ধার্মিক রাজর্ষিকে প্রণাম করলেন। তারপরে রাজর্ষির আপ্যায়নে তারা সেখানে 7 রাত কাটালেন, মানে ঋষির ইচ্ছা অনুযায়ী। অষ্টম দিনে ঠিক প্রাতকালে তিনি ঋষির কাছে অনুমতি নিলেন, বৃষপর্বা অনুমতি নিয়ে বললেন যে আমরা এখন যেতে চাই। তা সেখানে মানে পাহাড়ি অঞ্চল, তো সেখানে জিনিসপত্র যত কম থাকবে তত ভালো, তাই আরো কিছু জিনিস কম করে সেখানে রেখে গেলেন। যজ্ঞপাত্র, রত্নপাত্র, বস্ত্র সব সেই আশ্রমে রেখে গেলেন, যে যাওয়ার পথে নিয়ে যাবেন। রাজর্ষি বৃষপর্বা ভূত ভবিষ্যৎ দ্রষ্টা, মানে ত্রিকালজ্ঞ এবং ধর্মজ্ঞ, তাই রওনা হওয়ার সময় তিনি পাণ্ডবদের নিজের পুত্রের ন্যায় উপদেশ প্রদান করলেন। তারা অনুমতি নিয়ে পাণ্ডবরা উত্তর দিকে পুনরায় রওনা হলেন। এবারে সেখান থেকে মানে সত্য পরাক্রমী যুধিষ্ঠির পদব্রজে রওনা হলেন। সেই প্রান্তর নানা প্রকার মৃগে পরিপূর্ণ বিভিন্ন প্রকার প্রজাতির হরিণ দেখতে পেলেন। আর পথে পর্বতের উপর ছোট ছোট কুঞ্জবনে রাত কাটিয়ে তারা চতুর্থ দিনে, চার দিনের দিন, তারা শ্বেত পর্বতে এলেন। আর শ্বেতাচল বিশাল শ্বেতবর্ণের পাহাড়, এতে জলের আধিক্য আছে এবং এটি মণি, স্বর্ণ এবং রৌপ্য শিলায় পরিপূর্ণ। আর পথে ধৌম্য, দ্রৌপদী, পাণ্ডব এবং মহর্ষি লোমশ একসঙ্গে চলতেন, তারা কেউই পরিশ্রান্ত হতেন না। আর ক্রমশ তারা মাল্যবান পর্বতে এসে হাজির হলেন হাঁটতে হাঁটতে। আর তারা ওপরে উঠে সেই কিম্প্রু সিদ্ধ এবং চারণ সেবিত অতি সুন্দর যে গন্ধমাদন পর্বত, তা দর্শন পেলেন। তারপর সেই গন্ধমাদন দর্শনে তারা রোমাঞ্চিত হলেন। তারপর তারা মন ও চক্ষু সার্থককারী পরম পবিত্র গন্ধমাদন পর্বতের যে বনপ্রদেশ, সেই বনপ্রদেশের মধ্যে প্রবেশ করলেন। সেই সময় মহারাজ যুধিষ্ঠির ভীমসেনকে প্রেমভরে বললেন, ভীম, এই গন্ধমাদন পর্বত এবং এই যে বনের কি অপূর্ব শোভা বলো। তারা সব ভাইয়েরা সেখানকার সেই মানে প্রাকৃতিক সৌন্দর্যকে মানে অনুভব করছেন। এই মনোহর বনে নানা দিব্য বৃক্ষ এবং ফল, পুষ্প এবং পত্র সুশোভিত নানা প্রকার লতা আছে। আর এদিকে দেখো পরম পবিত্র গঙ্গা নদী, তিনি কলকল রবে বয়ে চলেছে। আর কত হংস এতে ক্রীড়া করছে দেখো, কত ভালো লাগছে না ভীমসেন? বলছেন, না জ্যেষ্ঠ ভ্রাত, খুবই ভালো লাগছে আমার। আর দেখো এর তীরে ঋষি এবং কিন্নরগণ বাস করছেন। হে কুন্তিনন্দন ভীম, নানা প্রকার ধাতুরাগে রঞ্জিত বিভিন্ন পর্বত দ্রোণী তারা দর্শন করলেন। নদী, কিন্নর, মৃগ, পক্ষী, গন্ধর্ব, অপ্সরা এবং মনোরম বন, নানা আকারের বিভিন্ন প্রজাতির সর্পও দর্শন করলেন। এবং শিখর সমন্বিত সেই পর্বতরাজের দিকে দৃষ্টিপাত করে সকলে দেখছেন। ঋষি বৈশম্পায়ন, তিনি পরীক্ষিতের পুত্র জনমেজয়কে বলছেন, হে জনমেজয়, সেই সুরবীর পাণ্ডবরা তাদের লক্ষ্যস্থানে পৌঁছে অত্যন্ত আনন্দিত হলেন। এই সেই পর্বতরাজকে দেখে তাদের আর মানে তৃপ্তি যেন আর মিটছেই না, তৃপ্তি আরও বাড়তে যাচ্ছে দেখার জন্য। তারা ফল, বৃক্ষ এবং ফুল সুশোভিত রাজর্ষি আর্ষ্টিসেনের আশ্রম দেখলেন। এবং তিনি খুবই বড় তপস্বী ছিলেন, তার দেহ অন্তর কৃশ এবং শরীরের শিরা পর্যন্ত দেখা যাচ্ছিল। তিনি মানে সমস্ত ধর্মে পারঙ্গত ছিলেন। পাণ্ডবরা গিয়ে তাকে প্রণাম করলেন। ধর্মজ্ঞ আর্ষ্টিসেন দিব্য দৃষ্টিতে তাদের চিনতে পেরে বসার জন্য আসন নিতে গ্রহণ করতে বললেন। পাণ্ডবরা আসন গ্রহণ করলেন এবং মহাতপা আর্ষ্টিসেন কৌরব শ্রেষ্ঠ যুধিষ্ঠিরকে অভিনন্দন জানিয়ে জিজ্ঞাসা করলেন যে, হে রাজন, তোমার মন কখনো অসত্যে যায় না তো? আর তুমি সবসময় ধর্মে অবিচল থাকো তো? আর তোমার পিতা মাতার সেবাতে কোনো মানে অসুবিধা করো না তো, বা হয় না তো? তোমার সকল গুরুজন, বয়োবৃদ্ধ, বিদ্বান ব্যক্তিদের আপ্যায়ন করো কি না? আর পাপকর্মে কখনো তোমার প্রবৃত্তি হয় না তো? তা তুমি উপকারীর উপকার করো এবং অপকারীর অপকার ভুলে যাও তো? যে উপকার করে, যাকে তুমি উপকার করো, সে কথা তুমি ভুলে যাবে, আর যে তোমার অপকার করে তাকে মনে রাখবে না, সেটাও ভুলে যাবে, এমন করো তো? তোমার শাস্ত্রজ্ঞ হওয়ার কোনো অহংকার নেই তো? তুমি তো ধর্মরাজ, তোমাকে সকলে ধর্মরাজ বলেই জানে, এতে তোমার মানে কোনো প্রকার মান অভিমান নেই তো? কারণ তোমার কাছে সাধু ব্যক্তিরা যথাযোগ্য সম্মান পেয়ে প্রসন্ন হয়ে থাকেন তো? আর বনে থেকেও তুমি ধর্ম অনুসারে চলো কি না? তোমার ব্যবহারে পুরোহিত ধৌম্য কখনো কষ্ট পায়নি তো? আর দান ধর্ম তপ শৌচ আর্যব এবং তিতিক্ষার আচরণকালে তুমি তোমার পিতা পিতামহের শীলতা অনুসরণ করো তো? তারা যেমনভাবে ধর্ম যাজন করেছেন তা মেনে চলো তো? রাজর্ষি নির্দেশিত পথ অনুসরণ, রাজর্ষিগণ ধর্মাত্মাগণ যে যে পথ বেছে নিয়ে চলেছেন তা অনুসরণ করো তো? যখন বংশে পুত্র বা নাতি সন্তান উৎপন্ন হয় তখন পূর্বপুরুষের ভীষণ আনন্দ হয়, আবার তারা ক্রন্দনও করে। কেন আনন্দ হয়? এই জন্য যে আমাদের বংশে এই যে সন্তান জন্ম নিয়েছে সে হরিভজন করবে তো, এই জন্য তাদের আনন্দ হয়। কিন্তু সেই সন্তান যদি কুলাঙ্গার হয়, শাস্ত্র বিরুদ্ধ আচরণ করে, তাহলে তাদের মানে কান্না, তারা তখন ক্রন্দন করে। তা এই এর কুকর্মের জন্য দুঃখ ভোগ করতে হবে নাকি সুকর্মের জন্য দুঃখ সুখভোগ হবে, এই জন্য তারা মানে খুশিও হন আবার দুঃখিত হয়ে তারা ক্রন্দনও করেন। হে রাজন, যে ব্যক্তি মাতা পিতা অগ্নি গুরু এবং আত্মার পূজা করে সে ইহলোকে এবং পরলোকে উভয় লোকই সে জয় করে। মহারাজ যুধিষ্ঠির তার এই সমস্ত আদেশমূলক কথা শ্রবণ করে অনেক বিনয়ের সঙ্গে বললেন, হে মুনিবর, আপনি ধর্মের যথার্থ স্বরূপ আমাকে বর্ণনা করেছেন এবং আমার জ্ঞানকে আরও আগে বাড়ানোর জন্য আপনি আমাকে প্রোৎসাহিত করেছেন, তা আমার যথাশক্তি আপনার এই সমস্ত নিয়ম আমি মেনে চলব। দেখুন কেমন ভাব। আর আমাদের যদি কেউ কিছু বলে, তুমি জপ টপ কিছু করো না তো? করো তো। আরে মশাই, আমি তিনটের সময় উঠে 600,000 নাম করি, 300,000 নাম করি এমন বলি। কিন্তু যুধিষ্ঠির মহারাজকে যতগুলো কথা বলেছেন সবগুলোই তিনি যাজনশীল, তথাপি তিনি বললেন যে, প্রভু হে মুনিবর, আপনার কৃপা হলে এবং আপনি যখন আমাকে আদেশ করেছেন আপনার কৃপায় আমি সেগুলো পালন করার জন্য যথাশক্তি মানে চেষ্টা করব। কিন্তু আমরা কিন্তু তা বলি না। আমরা কি বলি তা আমরা নিজেরা বুকে হাত দিয়ে চিন্তা করলেই বুঝতে পারব। কাউকে যদি বলা হয় যে আরে মূর্খ, বলে আমি মূর্খ, আমি ব্যাকরণ পড়েছি, এই করেছি সেই করেছি, আমি কি করে মূর্খ হলাম, সে মেনে নিতে রাজি না। এগুলো মানে বৈষ্ণবতার লক্ষণ নয়। বৈষ্ণব কেমন হবে? যে নিজে সমস্ত গুণের মানে অধিকারী হয়েও নিজেকে যে ছোট মনে করবে সে হচ্ছে বৈষ্ণব। কিন্তু আমরা প্রায়শই কি করি, জানি না কিছু, দুই আর দুই চার সেটাও ভালো করে জানি না, কিন্তু মনে করি বোধ হয় আমি মানে ত্রিকালজ্ঞমুনি। এ কিন্তু একেবারেই মানে খুবই অধঃপতনের রাস্তা। যাও, এবারে আর্টিস্টেন বললেন, দেখো পূর্ণিমা এবং প্রতিপদের সন্ধিকালে এই পর্বতে শুধু জল ও হাওয়া সেবনকারী মুনিগণ আকাশ পথ দিয়ে আসেন। তা সেই সময় এখানে ভেরি পণক শঙ্খ ও মৃদঙ্গের অতি সুন্দর শব্দ শোনা যায়। তা তোমাদের এখান থেকেই তা শোনা উচিত, ওখানে যেখানে শব্দ হচ্ছে সেখানে তোমাদের যাওয়া উচিত নয়, এখান থেকে আর এগোনো সম্ভব নয়। তোমরা তো মানব শরীর, অতএব মানব হয়ে আর এক পাও তোমরা আগে বাড়বে না, কারণ সেখানে দেবতাদের বিহার ভূমি, মানুষ সেখানে যেতে পারে না, শুধু পরম সিদ্ধ যে সমস্ত মহর্ষি যোগর্ষি গণ তারাই সেখানে যে অতিক্রম করতে পারেন। আর কোনো ব্যক্তি চাপল্যবশত চঞ্চলতাবশত অভিমানবশত কেউ যদি যাওয়ার চেষ্টা করে তাহলে সেই পার্বত্য জীব সকল অসন্তুষ্ট হয়ে তাদের দংশন করে দেয়, মেরে দেয়। তা আর কিছু রাক্ষসগণ আছে, তারা সেই লৌহ শলাকা দিয়ে তাকে বধ করে। তা কৈলাস শিখরে দেবতা দানব সিদ্ধ এবং কুবেরের উদ্যান। তা যতদিন যতক্ষণ অর্জুন না আসে ততক্ষণ তোমরা এখানেই অপেক্ষা কর। অতুলনীয় মহর্ষি তেয়র্ষি আষ্টিসেনের হিতকর সমস্ত কথা শ্রবণ করে পাণ্ডবরা তার নির্দেশ অনুযায়ী কাজ করলেন, সেটা মেনে নিলেন। তারা হিমালয় থেকে মহর্ষি লোমশের কাছে নানা উপদেশ শুনতে লাগলেন। বসে নেই, তারা সবসময় ধর্মকথা সংগ্রহ করতেন। এইভাবে ওই স্থানে থাকার সময় তাদের বনবাসের 5 বৎসর অতিক্রান্ত হলো। এই 5 বৎসর পূর্ণ হলো। ঘটোৎকচ সমস্ত রাক্ষসদের নিয়ে এবং তার পিতা ভীমসেনের তথা তার জ্যেষ্ঠতাপ সেই ধর্মরাজ যুধিষ্ঠিরের আজ্ঞা নিয়ে তারা নিজ নিজ স্থানে চলে গেলেন আর বলে গেলেন, হে পিত, হে তাত, আবার যখন আমাদের প্রয়োজন হবে আপনারা স্মরণ করলেই আমরা এখানে এসে উপস্থিত হব। তাদের বিদায় দিলেন। এবারে সেখানে তারা কয়েক মাস থাকলেন এবং বহু অদ্ভুত ঘটনা প্রত্যক্ষ করলেন, তারা দেখলেন। আর একদিন হাওয়ার বেগে হিমালয়ের শিখর থেকে নানা প্রকার সুন্দর সৌগন্ধি পুষ্প এবং পুষ্পের অতি সুন্দর পাপড়ি সকল উড়ে এলো। আর পাণ্ডবরা দ্রৌপদী ও সমস্ত বন্ধু বান্ধব সহ ব্রাহ্মণদেরকে নিয়ে সেই পঞ্চরঙ্গের যে অতি সুন্দর যে সমস্ত পারিজাত আদি পুষ্পাদি তা দর্শন করে এবং তা স্পর্শ করে তারা নিজেদের কৃতকৃতার্থ মনে করলেন। এবারে এখানে কয়েক মাস থাকলেন। একবার ভীম একদিন ওই পর্বতে একান্তে প্রসন্ন মনে বসে আছেন আর তাকে মহারাজ যুধিষ্ঠির নির্দেশ করেছেন, তুমি এমন কোনো কর্ম করো না যে তুমি যে সেই যক্ষদের রাক্ষসদের মেরেছিল এমন যেন করো না। সে আবার ভুলে গেছে, সে কথা আর তার মনেই নেই। এবারে হয়েছে কি, সেই পর্বতে একান্ত মনে প্রশান্ত মনে তিনি বসে আছেন। তা সেখানে দ্রৌপদী গিয়ে বললেন, মহাবাহ, সমস্ত রাক্ষস যদি আপনার ভয় পেয়ে এই পর্বত থেকে পালিয়ে যায় তাহলে কিন্তু খুব ভালো হতো, তাহলে আমরা নিশ্চিন্তে নির্দ্বিধায় ভ্রমণ করতে পারতাম, আর কোনো অসুবিধা থাকে না। এবারে এই আরেক বুদ্ধি মাথায় চাপিয়ে দিল এই দ্রৌপদী। আমি মনে করি এই দ্রৌপদীরও খেয়ে বসে কাজ নেই, তাকে এমনি অর্ডার দিয়ে রেখেছেন যে তুমি এই সমস্ত করবে না। দ্রৌপদী গিয়ে বলে কিনা যে এখানকার রাক্ষস টাক্ষসগুলো সব ভাগিয়ে দিতে পারলে খুব নিশ্চিন্তে থাকা যেত, নাহলে ভেতরে ভেতরে ভয় থাকে। বললেন, দ্রৌপদীর কথা শুনে সেই বিশাল যে গদা সে কেউ বোধহয় 20 জনে মিলে উঁচু করতে পারে না, সেটা কাঁধে নিল, নিয়ে বলছেন যে ঠিক আছে আমি যাচ্ছি, আর সঙ্গে তরোয়াল তুনির গদা নিয়ে সে বিনা বাক্য ব্যয় কোনো কথাবার্তাই আর কিছু বলল না। সেই দ্রৌপদী বলেছে সে করলো কি, গন্ধমাদন পর্বতে উঠতে আরম্ভ করলো, যেখানে ওঠা নিষেধ। সে উঠে তাই দেখে দ্রৌপদী যার পর নাই আনন্দিত হলো, দ্রৌপদী তাই দেখে আবার আনন্দিত হলো। এবারে দেখেন কি করছে। এবারে পবনপুত্র ভীমের মনে গ্লানি, ভয়, কাপুরুষতা, প্রতিহিংসার কোনো চিহ্নই ছিল না। সেই পর্বত শিখরে উঠে কুবেরের বিশাল প্রাসাদ দেখতে পাচ্ছে। এবারে সেই প্রাসাদ দেখতে দেখতে সেটি স্বর্ণ এবং স্ফটিক দিয়ে সুশোভিত, তার চতুর্দিকে সোনার প্রাকার দিয়ে ঘেরা, তার যে প্রাচীরগুলো সব সোনা দিয়ে তৈরি, তাতে আবার নানা রত্ন একেবারে ঝলমল করছে। তা প্রাসাদের আশেপাশে সুন্দর সুশোভিত বাগিচা, রাক্ষসরাজ কুবেরের সেই সুন্দর প্রাসাদ দেখে ভীম তার শত্রুদের ভীতি উৎপাদন মানে ভয় উৎপাদন করার জন্য তার কাছে যে ভয়ঙ্কর শঙ্খ তা বাজালেন, মানে যুদ্ধের ঘোষণা করলেন। কোনো কথা নেই, দ্রৌপদী বলেছে সে এক লাফ দিয়ে গন্ধমাদন পর্বতে উঠে সেখানে দেখলো সুন্দর প্রাসাদ, তাহলে মনে করলো এখানে কিছু যোদ্ধা তো থাকবেই, এবার দিল শঙ্খে ফু। এবার ফু দেওয়ার অর্থ হলো যে আমি যুদ্ধ করতে চাই। এবারে ধনুকের ছিলায় ভয়ঙ্কর শব্দে সে যখন ধনুষের যখন টঙ্কার দিল তখন কি হলো, সমস্ত বনের প্রাণী তারা সন্ত্রস্ত ভয়ভীত হয়ে তারা তো লেজ তুলে যে যার মতো ছুটছে যে যেদিকে পাচ্ছে। আর সেই শব্দে যক্ষ রাক্ষস ও গন্ধর্বদের গায়ের লোম কাটা দিয়ে উঠল, বলে কি সর্বনাশ, কোথাও কিছু নেই এই যুদ্ধের হঠাৎ শঙ্খধ্বনি। তারা সকলেই অস্ত্রশস্ত্র নিয়ে ভীমের দিকে দৌড়ে এল। এবারে ভীমের সঙ্গে তাদের যুদ্ধ শুরু হলো ভয়ঙ্কর মাত্রায়। আর ভীমের অস্ত্রের আঘাতে যক্ষ রাক্ষসদের অস্ত্রশস্ত্র টুকরো টুকরো হয়ে গেল আর তাদের শরীরও ক্ষত বিক্ষত হয়ে চলে গেল। কারো হাত কেটে গেছে, কারো পা, কারো আঙুল, কারো গলার থেকে কেটে গেছে, পড়ে গেল সব। এবারে এইভাবে আহত হতে হয়ে তারা খুব ভয় পেয়ে অস্ত্রশস্ত্র ফেলে চিৎকার করে খানিকটা যক্ষা আদি সব পালিয়ে গেল। বলে এ কি সর্বনাশ, এ মানুষ নাকি এখানে আসতে পারে না, আবার এ আসলো, এসে আবার আমাদেরই মারে আমাদের রাজ্যে। তারা তো পালিয়ে গেল সব। আর সেখানে কুবেরের বন্ধু মণিমান ছিল। এই মণিমান সে তখন বলছে যক্ষদের, যক্ষ রাক্ষসগণ যখন পালিয়ে যাচ্ছে তারা বলছেন দেখো দেখো, হেসে হেসে বলছে, আরে তোমাদের এত ভয় যে তোমরা যুদ্ধ থেকে পালিয়ে যাচ্ছ? যুদ্ধের সময় কেউ পালিয়ে যায় গো? পালিয়ে যেতে নেই। এই বলে সেই রাক্ষস শক্তি ত্রিশূল এবং গদা নিয়ে ভীমকে আক্রমণ করলো। আর ভীম মদন মর্ত, সে হাতির মতো তাকে আসতে দেখে মানে বৎসদন্ত নামক তিনটি কঠোর বাণের সাহায্যে তাকে আঘাত করলো। তাতে মণিমান আরো ক্রোধিত হলো। এ হচ্ছে কুবেরের বন্ধু মণিমান। তা তার ভারী গদা নিয়ে ভীমের উপর লাফিয়ে পড়লো। কিন্তু ভীম গদা যুদ্ধে অত্যন্ত দক্ষ ছিল। ভীম মানে এমনি বাণ যেমন চালায় চালায়, কিন্তু গদা চালানোতে আর গদা দিয়ে মাথা ফাটিয়ে একবারে মেরে ফেলা চূর্ণ বিচূর্ণ করে, সেটা সে ভালো জানে। আর লম্বা চওড়া, আর তার কাছে অন্য লোকগুলো তার হয়তো বুকের কাছাকাছি, তাই গদা দিয়ে এমনভাবে মারলো সেখানেই তো একেবারে অবস্থা খারাপ হয়ে যায় তার। এইভাবে তিনি মণিমানের আক্রমণ ব্যর্থ করে দিলেন। তা তখন রাক্ষসটি স্বর্ণমণ্ডিত ইস্পাতের তীর ছুড়ল। তা ভীমসেন এমনভাবে ডান হাতটা ঘোরালো যে ডান হাতে লেগে সে মাটিতেই পড়ে গেল, তার শরীরে আর কিছু হলো না। সেই শক্তির আঘাতে অতুলনীয় পরাক্রমী ভীমের চোখ রাগে একেবারে রক্তবর্ণ হয়ে উঠল, হাতে লেগেছে তো, তাতে ক্রোধ হয়েছে। আর তিনি তার সুবর্ণমণ্ডিত গদা উপরের দিকে ঘুরিয়ে মণিমানের উপরে ভীষণ গর্জন করে এমনভাবে বায়ুবেগে মারল যে রাক্ষস সেখানেই সে চূর্ণ বিচূর্ণ হয়ে সেখানেই পড়ে গেল। আর মণিমানকে মারা যেতে দেখে আরও কিছু রাক্ষস ছুটে গিয়ে কুবের ধনপতি কুবেরের কাছে গিয়ে বলছেন যে তারা তখন চিৎকার করে পূর্ব দিকে ছুটল, পূর্ব দিক থেকে উত্তরের দিকে গেল, মানে যাতে এই ভীম না ধরতে পারে। দিয়ে তারা কুবেরকে গিয়ে বলছেন যে আমরা দেখলাম এক মানব এসেছে, সে বড় দুর্ধর্ষ, সে সকলকে মেরে ফেলেছে, আমরা কয়েকজন পালিয়ে এসেছি আপনাকে খবর দেওয়ার জন্য, আপনার মিত্র মণিমান তাকেও মেরে দিয়েছে। এই কথা শ্রবণ করে কুবেরের তো একবারে চোখ লাল। সে তার অন্যান্য সেনাদের বলল, আমার রথ অস্ত্রে শস্ত্রে এত সুন্দর করে সাজিয়ে দাও যে সেই রথটাই পাহাড়ের মতো হোক, তাতে যাতে অস্ত্র শেষ না হয়, দেখছি আমি কি করা যায়। সেই সময় পর্বতের গুহা থেকে অস্ত্রশস্ত্রের ভয়ানক শব্দ শুনে অজাত শত্রু যুধিষ্ঠির, নকুল, সহদেব, ধৌম্য, দ্রৌপদী এবং ব্রাহ্মণ এবং অন্যান্য সকলে ভীমকে না দেখতে পেয়ে বিমর্ষ হলেন। তারা দ্রৌপদীকে আষ্টিসেন মুনির কাছে রেখে অস্ত্রশস্ত্র নিয়ে একসঙ্গে সকলে সেই যুদ্ধক্ষেত্রে দিকে গেলেন। তা পর্বতে আরোহণ করে তারা এদিক ওদিক তাকিয়ে দেখলেন যে চতুর্দিকে শুধু সব পড়ে আছে, আর ভীমসেন তার মধ্য দেশে দাঁড়িয়ে গর্জন করছে, মানে এসো আর কে আছো। এবারে ভীমকে দেখে সব ভাইরা তাকে আলিঙ্গন করছেন, মানে তার ক্রোধ শান্ত করার জন্য। আর মহারাজ যুধিষ্ঠির কুবেরের প্রাসাদ এবং মৃত রাক্ষসদের দেখে বললেন, ভাই ভীম, তুমি সাহস অথবা মোহবশত যে পাপ কাজ করেছো তা তোমার শোভা পায় না। আমি তোমাকে পূর্বেও এ কথা বলেছিলাম। তারা মাথায় হাত দিয়ে সব ভাইয়েরা ওখানেই বসে পড়ল। কিন্তু ভীম সেই সমস্ত অস্ত্রশস্ত্র নিয়ে গদা কাঁধে করে সে তো দাঁড়িয়ে আছে। ভীম চিন্তা করছে শুধু বসে থাকলেই হবে, আবার কোথার থেকে কে আসে, দাঁড়িয়ে থাকাই ভালো। আর তখন তারা তো একেবারে দুঃখে মাথায় হাত দিয়ে বসে পড়ল, তপস্যুতের মধ্যে জীবন কাটাচ্ছ, অতএব তোমার এই রূপ সংহার করা উচিত নয়। যুধিষ্ঠির মহারাজ বলছেন, দেখো তুমি যদি আমাকে প্রসন্ন করতে চাও তাহলে এমন কাজ আর করো না, আমি তোমাকে কতবার বলেছি। ইতিমধ্যে ভীমের আক্রমণের হাত থেকে যেসব রাক্ষস রক্ষা পেয়েছিল তারা সেই কুবেরকে বলার পরে সেই যক্ষরাজ মানে যুদ্ধভূমিতে একজন মানব সে কেমন করে এমন করতে পারে সেই ক্রোধবশত সকল রাক্ষসদের যে হত্যা করেছে, সে মণিমানের মৃত্যু খবর শুনে সেও সেখানে গিয়ে মানে প্রথমে তো উত্তেজিত হয়েছিলেন, তারপরে তিনি সেখানে আসলেন। সেই বিশাল উচ্চ রথ সাজিয়ে সেখানে যখন আসলেন, দেখছেন যে গন্ধমাদনে পৌঁছালে যক্ষ রাক্ষস পরিবৃত প্রিয়দর্শন কুবেরকে দেখে পাণ্ডবগণ রোমাঞ্চ হয়ে উঠল যে এখন কি আরেক সর্বনাশ হয় কিনা কি হয়। সে যখন অস্ত্রে শস্ত্রে একেবারে সুসজ্জিত হয়ে যখন পাণ্ডবদের সেই রণাঙ্গনের সম্মুখে এসেছেন, তখন তার সমস্ত ভাইয়েদের লোমগুলো দাঁড়িয়ে গেছে, কি জানি এখন কি অঘটন হয়। কিন্তু সেখানে এসে মহারাজ পাণ্ডুর ধনুর বানধারী মহারথি পুত্রদের দেখে কুবের অত্যন্ত প্রসন্ন হল, দৈবক্রমে তারও বুদ্ধি মানে পরিবর্তন হল। তিনি তাদের দ্বারা দেবতাদের একটি কাজ করাতে চাইছিলেন, তাই তাদের দেখে তিনি খুশি হলেন। তিনি চিন্তা করলেন এই পাণ্ডবগণকে দিয়ে দেবতাদের একটা কাজ করিয়ে নেব, সেই জন্য তিনি খুশি হয়ে গেলেন। এবারে কুবেরের যে সকল সেবক পিছনে ছিল তারা পাখির মতো সোজা গিয়ে পর্বত শিখরে গিয়ে পৌঁছালো ওই ভীমের ভয়ে। আর যক্ষরাজ কুবেরকে পাণ্ডবদের উপর প্রসন্ন দেখে তাদের সকল মনোমালিন্য দূর হয়ে গেল, তারা তো ভীষণভাবে দুঃখিত অন্তঃকরণে ছিলেন, তাই তার প্রসন্নতা দেখে তিনি পাণ্ডবগণ সন্তুষ্ট হলেন। তা ধর্মের তত্ত্বজ্ঞ যুধিষ্ঠির, নকুল, সহদেব কুবেরকে দণ্ডবত প্রণাম করলেন এবং তারা হাত জোড় করে বলছেন যে হে সর্বশক্তিমান, হে কুবের, আমরা আপনার কাছে অপরাধী, আপনি আমাদের ক্ষমা করুন। হাত জোড় করে তারা দাঁড়িয়ে আছে। তখন ভীমের হাতে পাশ, খড়গ, ধনুক সব কিছু আছে, সে কিন্তু পেছন দিকে দাঁড়িয়ে আছে, সে গিয়ে কিছু বলেন। তিনি কুবেরের দিকে তাকিয়ে দাঁড়িয়েই রইল। তাকে দেখে কুবের ধর্মরাজকে বললেন, রাজন, আপনি সর্বদাই সমস্ত প্রাণীর হিতে রত, আর সকলেই একথা জানেন যে আপনি একজন ধর্মরাজ, ধর্মাত্মা ব্যক্তি, আপনি ভাইদের নিয়ে নিঃসংশয়ে এই পর্বতে থাকুন, আপনি ভীমের উপরে অসন্তুষ্ট হবেন না। ভীমের উপরে তো ওই দিন মহারাজ যুধিষ্ঠির ভীষণভাবে মানে অসন্তুষ্ট, তার মনটাই খারাপ হয়ে গেল। তা বলছেন যে আপনি ভীমের উপরে অযথা রাগ করবেন না, রাক্ষসরা তাদের আয়ুকাল ফুরোতেই তারা মারা গেছে। কুবের কত সুন্দর কথা বলছেন, আপনার ভ্রাতা এতে নিমিত্ত মাত্র হয়েছেন। তা অতএব হে রাজন, একবার কুশস্থলী নামের জায়গায় দেবতাদের এক মন্ত্রণা হয়েছিল, তা সেখানে আমিও গিয়েছিলাম। সেই সময় আমি নানা অস্ত্রে সুসজ্জিত হয়ে ভয়ঙ্কর 300 যক্ষকে নিয়ে সেখানে উপস্থিত হয়েছিলাম। তা পথে অগস্ত্য মুনির সঙ্গে সাক্ষাৎকার হয় আমার। তা তিনি যমুনা তীরে কঠোর তপস্যায় লীন ছিলেন। তা সেই তপস্যা থাকাকালীন আমার এই যে মিত্র, যাকে ভীমসেন একেবারে গদা দিয়ে চূর্ণ বিচূর্ণ করে একেবারে শেষ করে দিয়েছে, সে বড় অভিমানী ছিল, অহংকারী ছিল। তা সে কি করলো, মূর্খতা, অজ্ঞতা, গর্ভ ও মোহের অধীন হয়ে সেই যে অগস্ত্য ঋষি তপস্যা করছিল তার গায়ে থুতু দিল। এবারে ঋষি, অগস্ত্য ঋষি বলে কথা, তার কত প্রভাব আমরা শ্রবণ করেছি, সে রাজা নহুষ, তারপরে এই সমুদ্র পান ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কথা আমরা শ্রবণ করেছি, তার গায়ে যদি থুতু দেওয়া হয় তাহলে তিনি কি আর কিছু না বলে ছাড়েন। এবারে তখন মুনিবর কুপিত হয়ে আমাকে বললেন, কুবের, দেখো তোমার এই সখা আমার গায়ে নিষ্ঠিবন মানে থুতু ফেলেছে, তাহলে তার কি হওয়া উচিত, যাও। তোমাদের তো এইরকমই ধারণা যে মানবদের হাতে তোমাদের মৃত্যু হবে না, তা দেখবে এক মহামানব তোমা একে মৃত্যু দান করবে, মহামানব তাকে মেরে ফেলবে। এই কথা কাকে বললেন, কুবেরকে। তাহলে সাপটা হিসাব মতন কুবেরকেই দেওয়া হলো। তা কুবের বলছেন যে আজ আমি সেই মহর্ষি অগস্ত্যের সাপ থেকে আজ আমি মানে মুক্ত হলাম, এতে ভীমের কোনো দোষ নেই, ভীমের পক্ষ নিয়েছে। আর ভীম চিন্তা করছে, কি জানি এখন না হয় এক তো দাদা যুধিষ্ঠির আমার প্রতি ভীষণভাবে ক্রোধিত মানে অসন্তুষ্ট, আর তার মধ্যে ইনি আরো হাওয়া দেন কিনা, তিনি দূরে দাঁড়িয়ে আছে, দণ্ডবত করছেন না আর প্রণামও করছেন না। তা দেখা গেল কি কুবের সে ভীমের পক্ষ নিয়ে বলছেন, তা আপনার ভ্রাতা আজ আমাকে সেই সাপ থেকে মুক্ত করেছে। হে রাজন, লৌকিক ব্যবহারে ধৈর্য, কুশলতা, দেশ, কাল এবং পরাক্রম এই পাঁচটির অত্যন্ত প্রয়োজন। সত্যযুগে লোকে ধৈর্যশীল এবং নিজ কর্মে কুশল ও পরাক্রমী ছিল। আর যে ক্ষত্রিয় ব্যক্তি ধৈর্যশীল, দেশকাল সম্বন্ধে জ্ঞানসম্পন্ন এবং সর্বপ্রকার ধর্মবিধি নিপুণ হয়, সে বহুকাল দেশ শাসন আদি করতে পারেন বা করে থাকেন। আর যে ব্যক্তি এভাবে তার কর্তব্য পালন করে, সে যশ প্রাপ্ত হয় এবং মৃত্যুর পর সে সদ্গতি লাভ করে। কিন্তু যে ব্যক্তি ক্রোধে মর্ত হয়ে নিজের পতনের দৃষ্টি রাখে না এবং যার মন বুদ্ধি পাপেই নিমজ্জিত, সে শুধু পাপকেই অনুসরণ করে, কর্মের বিভাগ না জানায় তার ইহলোক বা পরলোক পতন হয়। তা ভীম সে ধর্ম জানে না, পরিষ্কার বলছেন, ভীম সে ধর্ম জানে না, সে অহংকারী এবং তার বুদ্ধিও বালকের মতো অপরিপক্ক, সে অসহিষ্ণু এবং কোনো কিছুতে ভয় পায় না। সুতরাং আপনি একে নিয়ে আর্টিস্টেনের আশ্রমে গিয়ে আপনি বোঝান, এখন আর তাকে কিছু বলেন না, এই কৃষ্ণপক্ষটি আপনি ওখানেই অতিবাহিত করুন। আর আমার নির্দেশে অলকাপুরীর সমস্ত যক্ষ, গন্ধর্ব, কিন্নর এবং পর্বতবাসীগণ তারা আপনাদের দেখাশোনা মানে সাহায্য করবে। ভীম সাহস করে এখানে এসেছে, আপনি ওকে বুঝিয়ে এইসব কাজ করতে বারণ করুন। এর কনিষ্ঠ ভ্রাতা অর্জুন, সে কিন্তু ব্যবহারে অতি সুনিপুণ এবং সর্বপ্রকার ধর্ম মর্যাদা সম্বন্ধে সে অবহিত, জানে। আর সেই জন্য পৃথিবীতে যত প্রকার স্বর্গীয় বিভূতি আছে তা সবই সে প্রাপ্ত হয়েছে। তাছাড়া তার মধ্যে দম, দান, বল, বুদ্ধি, লজ্জা, ধৈর্য এবং তেজ, এসব গুণও সেই অর্জুনের মধ্যে বিদ্যমান। তা কুবেরের কথা শুনে পাণ্ডবগণ অত্যন্ত প্রসন্ন হলেন এবং ভীমও শক্তি গদা ধনুকে সজ্জিত হয়ে তাকে এসে প্রণাম করলেন। দেখলেন না, আমার পক্ষটা নিয়েছে, তাহলে ভালো করে দণ্ডবৎটাও করে যাই। তাই শরণাগত বৎসল কুবের ভীমকে বললেন যে, দেখো ভীম, তুমি শত্রুদের মান ভঙ্গকারী এবং সুহৃদগণের সুখ বৃদ্ধিকারী হও। ধর্মরাজকে বললেন, অর্জুন এখন অস্ত্রবিদ্যায় নিপুণ হয়েছে, সে দেবরাজ ইন্দ্র তাকে গৃহে যাওয়ার জন্য অনুমতি মানে আপনাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য অনুমতি দিয়েছেন, সে সমস্ত অস্ত্র শস্ত্র প্রাপ্ত হয়েছেন এবং যে ওষুধকে বধ করাচ্ছিল সে কার্য সুসম্পন্ন হয়েছে, তাই সে শীঘ্রই এখানে আসবে। তাই কুবেরের উত্তম কর্মকারী ধর্মরাজ যুধিষ্ঠিরকে উপদেশ দিয়ে তিনি নিজ স্থানে ফিরে গেলেন। আর ভীমের হাতে যেসব রাক্ষসগণ মারা গিয়েছিল সেই সমস্ত রাক্ষসগণ সেখানে যদি পড়ে থাকে তাহলে তো চতুর্দিকে দুর্গন্ধ হবে। তাই সেই সমস্ত লাশকে ভীমসেন যুধিষ্ঠিরের আজ্ঞায় সেই লাশ ধরে ধরে পাহাড়ের নিচে সব ফেলতে আরম্ভ করলেন, যাতে দুর্গন্ধ না হয়। তা কুবের অগস্ত্য ঋষির মণিমানকে প্রদান করা সাপ এইভাবে ভীমের হাতে তাদের মৃত্যুতে শেষ হল। পাণ্ডবরা সেই রাত্রি আর কোথাও গেলেন না, কুবেরের রাজধানীতেই কুবেরের নির্দেশ মানে আজ্ঞানুক্রমে সেখানেই রাত কাটালেন। আবার তারপরে আমরা শ্রবণ করব সেই অর্জুনের সঙ্গে কিভাবে সাক্ষাৎ হচ্ছিল এবং অর্জুন সেখান থেকে ফিরে এসে তার ভ্রাতাদের সঙ্গে কেমন কেমন ব্যবহার করেছিলেন এবং সেখানকার সমস্ত বৃত্তান্ত শ্রবণ করাবেন, যা শ্রীমান চৈতন্য মহাপ্রভুর কৃপাদৃষ্টি থাকলে আমরা আগামী দিন তার পরবর্তী অংশ আস্বাদন করব। অদ্যকার দিনের পাঠের বিরাম স্থান এ স্থানেই দিলাম। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। শ্রী শ্রী গিরিরাজ মহারাজ কি জয়। শ্রী শ্রী গৃন্দ্র বিহারীলাল ভগবান কি জয়। শ্রী শ্রী মহাভারত পঞ্চম বেদ কি জয়। শ্রী শ্রী কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস ভগবান কি জয়, শ্রী শ্রী সুখদেব গোস্বামী পাত কি জয়, শ্রী শ্রী বৈশম্পায়ন মহামুনি কি জয়, শ্রী শ্রী সুতদেব গোস্বামী।